আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সবাই জবান খুলে বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان খুলে সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। وقال رسول الله صلى الله عليه وسلم من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه البخاري كتاب المغازي وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتكو إلى خمسة نفر تالي القرآن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید اشکاس সিনায়ে সুজানে মা বালাগল ওলা বে কমালিহি কশফত দুজা বে জামালিহি হাসনাত জামিও খসার। রাতে আমি গুনাগার, তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে। শুধু আমাদের দরদি নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিবুল্লাহ আজকে হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেস্ত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেস্ত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কান্দতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেস্তে যাওয়ার জন্য। যে রাসূল হাশরের ময়দানে কাঁদবেন, আজও কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজায় একটাবার কান্দে না। ও দরদে আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাশরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের তুই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনালেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ গণ্যমান্য ব্যক্তিগণ, এই মাহফিলে অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন, পাইকারি হারে সবাই আজকের এই মাহফিলে আসতে পারে নাই, কি কোন পারছে আমার দিকে খেয়াল করেন, অত্র এলাকার ভিতরে বহু মানুষ বসবাস করতেছে কিন্তু সবাইকেই মাহফিল আসতে পারছে। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে এই রহমানি জলসায় বেহেস্তের টুকুরার ভিতরে কবুল করেছেন, আপনারা আপনাদেরকে কি ভাবতেছেন, আল্লাহ পাক বড় আপনাদেরকে পছন্দ করেছেন, যার কারণে আজকের এই মাহফিলে আপনারা আসতে পারছেন, বিশ্বাস হয় না? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, বান্দারা যখন ভালো কোনো কাজ করে এ কাজটা বান্দা করে না বরং আল্লাহ করায়। যে আল্লাহ পাক আমাদের মতো মানুষদেরকে পছন্দ করে এই বেহেস্তের টুকরার ভিতরে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, আসলে বসে আছে কোথায়? পর্দার অন্তরালে। আমারে কইছে হুজুর মা বোনদের পর্দার উপরে ওয়াজ করবেন, আমার আগে আমার ভাই আব্দুল হক সাহেব খুব ভালো ওয়াজ করছেন, ঠিক না? তো সব বক্তা যদি একেবারে বলে যায় মা বোনের রাগ করে বলবে, ওয়াজ শোনার আর দরকার নাই। আমার পর্দানিশী মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদেরকে সহ তাদেরকে নিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে ভালো আছেন এটা তো ঠিক, কিন্তু তারপরেও এগুলো শুনতে হয়, জানতে হয়। আমরা প্রত্যেকটি মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো ফাঁক ফুঁক, কিন্তু মাঝে মধ্যে দুই এক জায়গাতে অবশ্য দেখা যায়, তিন জায়গায় কোনো সময় ফাঁক রাখা যায় না। তার মধ্যে এক নম্বর হলো কোরআন কারিমের মাহফিল। এই কোরআনের সবচাইতে বড় শত্রু হলো শয়তান। জোরে বলেন নাম কি? শয়তান কোনো সময় চাবে না মানুষগুলো কোরআন শুনে কোরআনওয়ালা হয়ে যাক, এটা কি শয়তান চায়? এজন্য এই কোরআনের মাহফিল একটু ফাঁক পাইলে শয়তান কিন্তু সেখানে বসে ভাই, আর শয়তান বসার পরই আপনাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, বহু শুনেছিস আর দরকার নাই। এরকম কিন্তু অনেকেই আমরা বলি, এত ওয়াজ শোনা কি হবে, আমল করা লাগবে। কি করা লাগবে? আমলই হলো আসল, ওয়াজ শোনাটা আসল না। এরকম কথা কেউ বলে কি বলে না? আমি বলি এই কোরআনের মাহফিলে বসাটাই সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা আপনারা বসেছেন, এই বসে থাকাটা একটা আমল না? এটা যদি আমল করতে না পারেন, জিন্দেগিতে আল্লাহর হুকুম মানবেন কেমনে? এজন্যে ভাই, যারা কোরআনের মাহফিলে বসেছি, কারো সামনে পিছনে যদি ফাঁকটা থাকে, আপনারা বন্ধ করে বসবেন। কোরআনের মাহফিলে ফাঁক ফাঁক করে বসা চলবে না। কি কোন চলবে? দুই নম্বর হলো, নামাজে কাতার যখন করবেন, মাঝে মাঝে ফাঁক রেখে কাতার করা যায়? যদি ফাঁক থাকে, ফাঁকের মধ্যে কে ঢোকে? শয়তান ঢোকে। আপনার মুখটা কাবার দিকে ঠিকই রাখে, কিন্তু মনটা কাবা থেকে ঘুরিয়ে দেয়। এরকম হয় না? মুখ আছে কাবার দিকে, মন গেছে বাড়ির দিকে। এরকম হয় না নামাজ পড়তে? মুখ আছে কাবার দিকে, মনটা চলে গেছে ব্যবসার ভিতরে। এটা কি জন্য হয়? আমরা নামাজটা ঠিক মতো আদায় করতে পারতেছি না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কল ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। জোরে কন সুবহানাল্লাহ। লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কল ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি সুফসল দূরে পাক কোরআনে রয়াছে ঘোষণা, আছে না নাই? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করতে। এ ঘোষণা কার? তো নামাজ পড়ার পরে কোনো র্যাবের দরকার আছে? র্যাব এই কোবরার দরকার আছে? এই চোর ডাকাত ধরার জন্য তো র্যাব কোবরার দরকার নাই। মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে আর কোনো অন্যায় থাকবে না দুনিয়ায়। কিন্তু এখন দেখা যায় নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কা যাবে দূরে পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছো রওয়ানা রে মুসল্লি, কেন তোমার অন্তরটা করলা কানা। নামাজ পড়তে গেলে শর্ত হলো মুখটাও কাবার দিকে, মনটাও কাবার দিকে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কাতারে যদি ফাঁক থাকে, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে, মুখ ঠিকই কাবার দিকে আছে, মনটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। নামাজ যখন পড়তে যাবেন, মাঝে মাঝে ফাঁক রাখা জায়েজ। আর তিন নম্বর হলো, স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবেন, মাঝখানে ফাঁক রাখা চলবে না। উম্মুল মুমিনীন আয়েশা বলেন, আমি আমার নবীর সঙ্গে যত রাত ঘুমাইছি, আমাদের বালিশ ছিল একটা। বালিশ কয়টা? এক বালিশে আমি আর নবী ঘুমাইছি। আমার নবীর সুন্নত হলো স্বামীর মুখ আর বিবির মুখ মুখামুখি ঘুমানো, রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। বলেন মাঝখানে ফাঁক রাখা চলবে না। স্বামী স্ত্রীর মাঝখানে যদি ফাঁক থাকে, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে স্বামীকে বলবে তোর বউয়ের চাইতে শালি ভালো, আর বউরে বলবে তোর এটা একটা স্বামী হলো, তোর দেহরা কত ভালো। তো স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক রাখলে লাভ না লস? আমার নবীর সুন্নাত, হুজুর যতদিন তার বিবির সঙ্গে ঘুমাইছেন, মাঝখানে ফাঁক রাখেন নাই। আমরা অনেকেই স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক না রাখলেও কোলবালিশ দিয়ে দেওয়াল করে দিই, মাঝখানে কোলবালিশ থাকে। ভাই জানি তিন জায়গায় কোনো সময় ফাঁক রাখা চলবে? এরপরে যত মাহফিলে আপনারা যাবেন, জমে জমে বসবেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, মুসলমানের মধ্যে কোনো ফাঁক? আজকে মুসলমানের মধ্যে ফাঁক থাকার কারণে ডবল বুশ মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানদেরকে সর্বশান্ত করতেছে। গোটা পৃথিবীব্যাপী খুঁজে দেখেন, আজকে মুসলমানের অবস্থা খুব একটা ভালো, খুব দূর অবস্থা হয়েছে আমাদের। এ হওয়ার পিছনে কারণটা কি? খালি ফাঁক, খালি ফাঁক। আপনারা সবাই জান্নাতি মানুষ, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কিন্তু আমার বিশ্বাস, আমার সামনে পিছনে পর্দার মাঝখানে যারা বসে আছেন, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেছেন, আমার জীবনে আমি কোনো জাহান্নামী মানুষ দেখতে পাই না। তো ইবনে শিরিন একদিন বললেন, হুজুর এটা একটা কথা হলো, এই যে হাজার হাজার বেঈমান কাফের মুখে রাখতে ঘুরতেছে, এরাও কি জান্নাতি? ইমাম গাজ্জালি বলেন, আমার মনে হয় এরা মরার আগে তৌবা করে সব মুসলমান হয়ে যাবে। আমার জীবনে আমি কোনো জাহান্নামী মানুষ দেখতে পাই না, যাদের কি দেখি জান্নাতি দেখি। আর একজন আলেম কইল, কেমনে দেখেন? বলে, আল্লাহর দয়ার দিকে যখন তাকায় তখন মনে হয় যতই পাপ করি আল্লাহ মাফ করে দিবেই দিবে। যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয় তিনি বলেন, আমি জাহান্নামী মানুষ দেখি না, আর আমরা ভালো মানুষই দেখতে পাই না, ঠিক না? অনেক ভালো মানুষ আর নাই, সবাই কিন্তু একই কথা কয়, বহু ঘুরলাম রে ভাই ভালো মানুষ নাই। ভালো মানুষ নাই কেন? সবাই তো ভালো। আমার সামনে যারা বসেছেন, আমার বিশ্বাস আপনারা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মধ্যে একটা রোগ ঢুকছে, বেহেস্ত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। এ রোগ কিন্তু অন্য কোনো ধর্মে নাই, আমাদের আছে। পিতার সম্পত্তির প্রতি সন্তান যদি সন্দেহ করে, গ্রামময় যদি বলে বেড়ায় আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, গ্রামের লোকজন ভালো বলবে? কিরে তোর বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তি যেমন সন্তান ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কলেমা শরীফ স্বীকার করার পরে প্রত্যেকটি বান্দা জান্নাতের মালিক হয়ে যায়। সমস্ত জান্নাতি মানুষের সামনে আমি একটা বিল উত্থাপন করতে চাই। এই বিলের পক্ষে যারা দুই হাত তুলে হ্যাঁ বলবেন, যারা বিলের বিপক্ষে তারা দুই হাত তুলে না বলবেন। হ্যাঁ যদি বেশি হয় বিলটি পাস হবে, না বেশি হলে বিলটি নাকচ হয়ে যাবে। বিলটি হলো এই, যারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে হ্যাঁ বলুন, লিল্লাহে তাকবীর, হাত নামান। এ কোরআনের যারা বিপক্ষে তারা দুই হাত তুলে না বলুন, একজন নাই। আমরা সর্বসম্মতিক্রমে এ কোরআনের পক্ষের মানুষ এ বিলটি আজকের মাহফিলে পাশ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। এ মুহূর্তে আমরা সবাই কয় দল, মাশাআল্লাহ। কোরআন হাদিস থেকে আলোচনা করতে চাই, আল্লাহ যেন তাওফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তবে শ্রোতাদের মধ্যে দল দুইটা আছে, আমি প্রায় মাহফিলে বলে থাকি, আপনারা বক্তার আকর্ষণে না কোরআনের, আরো জোরে কন, জোরসে বলুন মাশাআল্লাহ। আপনারা আলগা শ্রোতা না ডাবা? হ্যাঁ, আমি ওয়াজ করব না, মানুষটার নাম হলো হযরত উমর। জোরেকর নাম কি? খুব খেয়াল করে শোনা লাগবে, লাইন ছাড়া ওয়াজ আমি করি না। আবার কেউ কেউ কইছে যেটা ধরবেন ওটা শেষ করবেন। আমি সাহাবি, আর যে জায়গায় ওয়াজ করতেছেন জায়গাটা হলো মসজিদে নববী। বক্তা কেমন? জোরেকর। জায়গা কেমন? শ্রোতারা কেমন? তো তিনটাই যদি ভালো হয় ওয়াজ কেমন হবে, সেই ভালো আজটাই আপনাদের শোনাতে চাই। ব্যাখিয়ালে শুনলে বোঝার কোনো বুদ্ধি নাই। আমরা অনেকে আছি বসে থাকি ঠিকই, কিন্তু খেয়াল করে শুনি না। আর রাত ১২টার পরে যতই খেয়াল করবার চান, খেয়াল খুব একটা থাকেও না। ওয়াজ শুনতে গেলে বক্তাদেরকে ১০টায় দেওয়া লাগবে, ১২টার মধ্যে মোনাজাত করা লাগবে, ঠিক কি না বলেন? এতে ওয়াজ শোনাও হয়, ঘুমও হয়। কিন্তু আপনাদের এলাকায় দেখি বক্তা করে একটু পরে পরে দেন, তারা আগে ওয়াজ করছে। যারা এলাকার মধ্যে দুই নম্বর বক্তাই ভালো, একটা মন আছে, আছে না নাই? এই মনের সাথেই বক্তার ওয়াজের একটা সম্পর্ক থাকতে হবে ভাই। আপনার দেহের সাথে ওয়াজের কোনো সম্পর্ক নাই, ওয়াজের সম্পর্ক হলো কার সাথে? মন তোরে পারলাম না বুঝাই তেরে, তুই যে আমার মন, আশি তোলায় শের হইলে ৪০ মন, মনে মনে মিল না হলে মেলে না ওজন। এই গানটা গাওয়া খারাপ না, এই গানের মধ্যে খুব একটা সুন্দর অর্থ পাওয়া যায়। আশি তোলায় শের হলে কয় সারে মন, আর মনে মনে মিল না হলে মিলবে না ওজন। দোকানদার যতই দাড়ি পাল্লার পাল্লা ঠিক রাখ, যদি মনের মধ্যে এরকম নিয়ত থাকে আমি খরিদ্দারকে কম দিব, ঠিক না? আর খরিদ্দার যদি নিয়ত করে আমি দোকানদারের চাইতে একটু বেশি নিব, খরিদ্দারেরও মন ঠিক নাই, যিনি বেচতেছেন বিক্রেতা তারও মন ঠিক নাই। বাড়ির যায় দেখেন ১৬ ছটাকের জায়গায় ১৪ ছটাক, কয় ছটাক?
কিন্তু হালি দিছে আপনারে, মনের মিল না থাকার কারণে ওজনেরও মিল নাই।
আমার ওয়াজ আর আপনাদের মন এই দুইটা যদি এক হয়ে যায়, চোখের ঘুমও থাকবে না, ওয়াজও বোঝা যাবে, জোরে কান ঠিক কি না। আসেন, মানুষটির নাম হল হযরত উমর, তিনি হচ্ছেন বক্তা, আর তার সামনে যারা বসে আছেন রাসূলের সাহাবী, তেনারা হচ্ছেন শ্রোতা, আর যে জায়গায় ওয়াজ করতেছেন জায়গাটা হলো মসজিদে নববী, যে জায়গার ভিতরে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। তহিদুল ইসলাম ভাই বলে দিলেন না, একটা ঘোষণা দিয়ে দিলেন, বক্তার পরিচয় জানা লাগে। লোকজন কয়, বক্তা কেমন রে, লেখাপড়া আছে নাকি? কয় না, লেখাপড়া না থাক, ওয়াজ সাটাবার পারে। আজকাল বাংলাদেশে বক্তা হলে লেখাপড়ারও খুব একটা দরকার হয় না। আপনাদের এলাকায় খবর কি জানি না, তো আমাদের বগুড়াতে আছে অনেক বক্তা লেখাপড়া না জানলে ওয়াজ করে, কারণ বাংলাদেশের মসজিদের ইমাম যদি ভুল করে পিছনের মুসল্লিরা লোকমা দেয়, বাংলাদেশের বক্তারা যদি ভুল করে কোনো শ্রোতারা লোকমা দেয় না। এজন্য ওয়াজ করা খুবই সহজ, এমত এগুলো খুব কঠিন, ঠিক না ভাই? কোন ইমাম যদি 4 রাকাত নামাজ 3 রাকাত বানায়, সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিয়ে ইমামরে খাড়া করে দেয়। কিন্তু কোনো বক্তা যদি ওয়াজে ভুল করে, কোনো শ্রোতারাও লোকমা দেয় না। এই লোকমা না দেওয়ার কারণে বাংলাদেশে বক্তা বাড়ছে না কমছে? কারণ বক্তা হওয়া খুবই সহজ, আর একবার যদি মার্কেট পাওয়া যায়, সে বক্তার আর পিছনের দিকে তাকানোর কোনো টাইম নাই, ও খালি সামনের দিকে দৌড়াই। ওমর ফারুক কেমন বক্তা ছিলেন, শুধু জবানে ভালো বললে হবে না, তার পরিচয়টাও জানা লাগবে। নবীর নাম হইতো হযরত উমর। আল্লাহর নবীর পরে এ দুনিয়াতে কেউ যদি নবী হতো, নবীর নাম কি হতো? আল্লাহর নবীর পরে কেউ নবী হবে? আমার আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী হবে না, আমাদের নবীটাই হলো শেষ নবী। কে করছে ঘোষণা? আরো জোরে কান কে? আমার নবীর পরে আর কোনো নবী হবে না, অথচ সেই নবীটা বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, সেই নবীর নাম উমর হতো। এটা কি নবী ইচ্ছা করে বলেছেন না আল্লাহ বলাইছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী ইচ্ছা করে কিছু বলেন না, আমার নবী মনের খায়েশে পড়ে স্বৈরাচারী কোনো ভাষাও ব্যবহার করেন না। আমার নবী যা বলেন আল্লাহ বলায়, আমার নবী যা করেন আল্লাহ করায়। কে করায়? আমার নবী ইচ্ছা অনুযায়ী কিছু বলে নাকি? আমার নবী আল্লাহ না জানাইলে কিছু জানেও? জোরে কন, আমাদের নবী আল্লাহ না জানাইলে কিছু জানে না। অথচ আমাদের বাংলাদেশে কতগুলা বাবা আছে, বাবা বোঝেন, চোখ বন্ধ করে এরকম ঝাঁকি মারতেছে, আল্লাহ কয় না, ইল্লাল্লাহ কয় না, ইল কয়, মাঝখানে কয়, পাশের মুরিদ কয়, হুজুর এত জোরে ইলের ঝাঁকি বুঝি না। কয় বুঝবি কেমনি, তোর চোখ আছে? আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারে কুত্তা ঘরে, এখান থেকে ইলের ঝাঁকি দিয়ে কুত্তা খেদাইলাম। মুরিদ কয়, হায় রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা, এখান থেকে বাবা কাবা দেখে। মুরিদের বউ একটু চালাক, যে তোমার বাবা কদ্দূর কাবা দেখে, আজকে আমি একটু ট্রাই করবো। হ্যাঁ, ভাত পাক করে ভাতের তলে মাছ দেও, ভরে ভাত দিছে পীর সাহেব, ভাত খাবার যায়, বাবা ভাত খাবার যায়। মুরিদরে কয়, এই তরকারি কোথায়? মুরিদ বউরে ডাকতেছে, এই তরকারি দিবা না বাবারে, শুধু ভাত দিলা। কয়, আসতেছি আসতেছি, তরকারি নিয়ে আসতেছে না কি নিয়ে আসতেছে সেটা কয় না, আসতেছি। কিন্তু কোন পর দেখা যায় ঝাঁটা নিয়ে আইছে। ঝাঁটা কেন? কয়, বাবা তুমি চোখ বন্ধ করে কাবার কুত্তা দেখো, আর ভাতের নিচে ভাজা মাছ তাই দেখো না। এরকম বাবা আছে না নাই? এরা আগাম নাকি অনেক কিছু জানাই ভাই, আগাম খবর জানে। আমার নবী জানে না আল্লাহ না জানাইলে, জোরে কোন ঠিক কি না? আর এই বাবারা জানে কোথেকে? আমাদের বাংলাদেশে বুঝি এরকম নাই? আছে আছে, আমাদের এলাকায় দেখবেন মাঝে মধ্যে সিজনাল অনেকগুলো সন্তান, আর আসল সন্তান না কুসন্তান আল্লাহ জানে, গরুর গলা মালা লাগাইয়া চলে যাচ্ছে বাবার দরবারে। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাও, কয় বাবার দরবারে যাচ্ছি দোয়া করবেন। তোমাদের বাপ মাও নাই? কয় আছে, বুড়া বুড়ি আছে।
বুড়া বুড়ি আছে আর বাবার দরবারে গরু নিয়ে যায়, নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় অথচ বাবার দরবারে গরু নিয়ে যায়, এই বাবার নাম জীবনে ধরে না। আজকাল এতগুলো বাবা আছে মুরিদের নামও জানে না, শুধু বাবা বাবা বলে ডাকে, জোরে কন ঠিক কি না? কারে বাবা বলতে হবে আর কোন বাবার খেদমত করা লাগবে, শ্রদ্ধা করা লাগবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলে নাই, ওয়াকাজা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেছেন কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার মহব্বতের নজরে যদি তাকায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। ইমাম শাফি বলেন, রে দুনিয়ার সন্তানেরা, একটা মায়ের যে কত ভক্তি, সন্তান হয়ে মাকে যে কত শ্রদ্ধা করা লাগবে। আমি আমার জীবনে দেখেছি কাবা তাওয়াফ করতে গিয়া দেখি একটা যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। ইমাম শাফি বললেন, যুবক রে তোমার মাথার ঝুড়ি তাবুর মধ্যে রাইখা, আরাম করে আল্লাহর ঘর তাওয়াফ করো। একটা যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। ইমাম শাফি বললেন, যুবক রে তোমার মাথার ঝুড়ি তাবুর মধ্যে রাইখা, আরাম করে আল্লাহর ঘর তাওয়াফ করো। যুবক বলে, হুজুর আমার মাথার ঝুড়ি শুধুমাত্র ঝুড়ি না, এই ঝুড়ির মধ্যে বৈশা আছে আমার বুড়ি মা। কে বসে আছে? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করতে চাই আমার মা কেঁদে কেঁদে বলেছে, বাবা আমিও আল্লাহর ঘর তাওয়াফ করব, কিন্তু আমার মা হাঁটতে পারে না, নড়তে পারে না, এই কারণে আমার মাকে ঝুড়ির মধ্যে বসায়া আমার মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। ইমাম শাফির দু চোখ দিয়া দর দর করে পানি আসতেছে। পাশে একজন তাওয়াফকারী চিল্লায় বলে, হুজুর এই ছেলেটা তার মায়ের হক আদায় করে দিল। ইমাম শাফি রাগ করে বলে, রে দুনিয়ার তাওয়াফকারী না, মায়ের হক আদায় হবে না, বরং বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতাও যদি তৈরি করা হয় এক ফোঁটা দুধের হক সন্তান কোনোদিন আদায় করতে পারবে না। আজকে সেই বাপ মার দিকে খেয়াল নাই, বাপ মারে বাপ দিয়া কার দরবারে যায়?
বাবার দরবারে।
যে কথা বলতেছিলাম, আমার নবী আল্লাহ না জানাইলে জানে না, সেই নবী যখন বলছেন আমার পরে কেউ যদি নবী হতো নবীর নাম উমর হতো, এ কথা কি রাসূল বলেছেন না আল্লাহ বলেছেন? তো আল্লাহ নবীর এ কথা কেন বলাইলেন, এর মধ্যে রহস্য আছে না নাই? হুজুর এটা উন্মোচন করে দিয়েছেন, এই আমার সাহাবীরা দুনিয়াতে হযরত উমর নবী হতে পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতাই আল্লাহ তার ভিতরে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা যার ভিতরে আছে সেই মানুষ যদি বক্তা হয় ওয়াজ কেমন করবে রে ভাই? আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা হযরত উমরকে নবীদের কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ কইলেন না? যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিসসালাম, ওই কাতারের দুই নম্বরে থাকবে হযরত উমর, তিন নম্বরে থাকবে সুলাইমান। সুলাইমান আর দাউদ বাপ বেটা, জোরে কন কি? মনে মনে সুলাইমান চিন্তা করবে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, মাঝখানের নবীটা কে আমি জানতে চাই। মনের মধ্যে খটকা লাগবে যে বাবার পরেই তো আমি থাকবো, কিন্তু মাঝখানে ঢুকলো কেটা? মনের মধ্যে খটকা হওয়ার কারণে পিছন থেকে উমরের পিঠে হাত মারতে চাবে, কিন্তু হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে। কিতাবের মধ্যে লেখছে আবার হাত মারবে, হাতটা কাঁপতে কাঁপতে ফিরে আসবে। এই জন্যই হাতটা ফিরে আসতেছে, সুলাইমান যার পিঠে হাত বসাতে চায়, আল্লাহর নবী বলেছেন সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে সাহাবীরা, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীরা যে রাস্তা দিয়া যাবে শয়তান সাথে সাথে যাওয়ার পারবে। তোমরা শুনলে আশ্চর্য হবে, আমার উমর যে রাস্তা দিয়া যাবে ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যাবার পারবে না। আমি নবী নানা গুণে গুণান্বিত হয়েছি, কিন্তু শয়তানকে ভয় দেখানোর মতো গুণ আমি নবীর চাইতেও আল্লাহ উমরের ভিতরে বেশি দিয়েছে। তৃতীয়বার হাত মারবে, কাঁপতে কাঁপতে হাতটা পিঠে পড়বে ভাই, সোলাইমান বলবেন আপনি কোন নবী, আপনার নামটা একটু শুনবার চাই, মনে হয় আপনার দাঁড়ানো ঠিক হয় নাই। ওমর ফারুক বলবেন এই মিয়া আমি কোনো নবী টবি না, আমার নাম হলো উমার, আমার নাম হলো উমার, আমার নাম হলো উমার। তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? কারে বলতেছে? সুলাইমান রে। তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি কি আল্লাহর কোরআনে পড়ো নাই? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে কেউ যদি আসামির কাতারে দাঁড়ায় সেইখানে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, অভদ্রতা করা যাবে না। তুমি আমার পিঠে হাত মারছো কেন? এই তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? যেই কইছে সুলাইমান নবী নবীর কাতার ছেড়ে এগারো গজ, কত গজ? এগারো গজ দূরে গিয়ে বলতেছে নাম উমর, অথচ নবীর কাতারে। সুলাইমানের ভিতরে কি কোরআন আছে ভাই? যার ভিতরে কোরআন নাই আর যার ভিতরে কোরআন আছে এই দুই মানুষ কি এক? আল্লাহর নবী বলেছেন আমার দরদি আল্লাহ হাশরের ময়দানে মুসা নবীকে জান্নাতের দরজায় দাঁড় করায় দিবে, আর মুসার সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত ঘরে ঢুকাইবে। মুসা আফসোস করে বলবে আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ ছাড়াম এই দুনিয়ায় কোনো কালিমুল্লাহ ছিল না, আমার সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কারা গো আল্লাহ কারা আমি জানতে চাই। আল্লাহ বলবেন মুসা রে আমার উম্মতি মুহাম্মাদের ভিতরে যারা আল্লাহর কোরআন পড়েছে তারা শুধু কোরআন পড়ে নাই, আমি আল্লাহর সঙ্গেই কথা বলেছে, আর আমার কোরআন পড়ার কারণে আমি তাদের মাথায় কালিমুল্লার মুকুট পরায়া তোমার সামনে দিয়াই জান্নাত দিয়া দিলাম। মুসা আফসোস করে বলবে আল্লাহ আমি মুসা নবী না হইয়া কালিমুল্লাহ না হইয়া উম্মতি মুহাম্মাদের কোরআনের হাফেজ আলিম যদি হতে পারতাম এই দলের সঙ্গে আমিও মুসা জান্নাতে চইলা যাইতাম। আল্লাহ বলবেন মুসা রে তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতে যাবেই যাবে, তবে তুমি যে একলা কালিমুল্লাহ নও, তুমি ছাড়াও যে দুনিয়ায় আরও কালিমুল্লাহ ছিল এইটা দেখানোর জন্যই তোমাকে দরজায় সাক্ষী বানায় রাখছি। এখন সমস্ত কালিমুল্লার সর্দার হইয়া সবার পিছনে তুমি জান্নাতে চইলা যাও। এতে মুসা নবীর দাম বাড়ছে না কমছে? সবার পিছনে যাক, কিন্তু কি হয়ে গেছে? সর্দার। জোরে কন কি? কারণ মুসা নবী কিন্তু তুইয়া মুইয়া নবী না। আমি ওয়াজ করতে বলে থাকি যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীরা বুদ্ধিমান, চালাক কয়টা? কেমন চালাক মুসা মনে আছে? অনেক ওয়াজ শ্রোতাদের মনে থাকে না ভাইজান। আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া মুসা আল্লাহর শরাব পান করে পাগলা হয়ে আমার আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা কও। মুসা কিন্তু সীমানা ওভারটেক করছে। কি করছে? প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে না নাই, কিন্তু সীমানা ছাইড়া বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা কও। আমার আল্লাহ রাগ করে বলে মুসা রে তোর সীমানা তুই ছাড়িস না। হ্যাঁ মুসা তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা কাঁদতে কাঁদতে কয় আল্লাহ আমি যখন কোনোদিন আল্লাহ হতে পারবো না তুমিও কোনোদিন মুসা হতে পারবা না, তোমার জায়গায় তুমি থাকবে আমার জায়গায় আমি থাকব, তোমার যেমন একটা জায়গা আছে আমি মুসারও তেমন একটা জায়গা আছে, এত রাগ করা ভালো না। আল্লাহরে বলতেছে এত রাগ করা ভালো না, এত রাগ করছো কেন? আমি একটু জানতে চাইছি তুমি যদি মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা কও। আমি মূলত আল্লাহ হওয়ার চাই না, তবে আমি আল্লাহ হলে তুমি মুসা যদি হও কি চাইবা সেটা শুধু কও, এত রাগ করা ভালো না। আল্লাহ কয় মুসা রে তুই তো আচ্ছা চালাক সুবহানাল্লাহ। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মানুষকে এতই ভালোবাসে, বাসে না? তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান।
আমার আল্লাহ মুসার অন্তরে তাকাইছে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া দুইটা ঘন্টন মারলে পানির মধ্যে চিনি যেমন হারিয়ে যায়, মুসাটাও তেমন আল্লাহর ভিতরে হারিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে, এ মুসা তুই যদি আমার আল্লাহ হোস, আর আমি যদি মুসা হইতাম তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়িবা।
মুসা বলে, এটাই তো আমি জানতাম না তোমার কাছে কি চাইতে হয়, তোমার মুখ থেকে জানতে পারলাম, তুমি আমারে সুস্থতা আর হায়াতুত তাইয়িবা দান করে দাও।
আমার আল্লাহ খুশি হইয়া বলে, মুসা রে তুই বড় সালাত। সেই মুসা নবীকে দান করায়া কুরআন যাদের ভিতরে আছে,
আমার আল্লাহ তাদেরকে কালিমুল্লার ডিগ্রি দিয়া জান্নাত ঘরের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন বলেন এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে পাইকারি হারে সবাই কি কোরআন শিখতেছে ভাই? বাংলাদেশের অধিকাংশ নেতার ছেলেরা কেউ কোরআনের হাফেজও না আলেমও না। মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি, এই কোরআনের গুরুত্ব না বুঝলে এই মাহফিলে আসার কোনো সার্থকতা নাই।
ওমর ফারুক ওয়াজ করবেন, তিনি কেমন বক্তা সেইটা বুঝাইতে গিয়ে আপনাদের শুনাইলাম।
তার সামনে যারা বসে আছেন রাসূলের সাহাবী, কার সাহাবী, এই শ্রোতা হিসাবে তাদের দামটা কেমন?
রাদিয়াল্লাহু আন ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন, আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিছে,
যারা নবীর সাহাবী হয়েছে তাদের সবার প্রতি আমার আল্লাহ রাজি, আর তারা সবাই দুনিয়াতি জান্নাতি। শ্রোতারা তাহলে কেমন? বক্তাও ভালো, শ্রোতাও ভালো, যে জায়গায় ওয়াজ হচ্ছে জায়গাটা মাশাআল্লাহ, তিনটা জিনিসের খোঁজ পাইলাম, বক্তা ভালো, শ্রোতা ভালো, জায়গা ভালো। এখন হযরত উমর 1400 বছর আগে যে ওয়াজটা করেছেন অবিকল, আমি সে ওয়াজটাই আপনাদের শোনাতে চাই, আপনারা কি শুনবেন? আমি যদি আমার কথা বলি কেউ শুনবে না, কথা বলতে হবে কোরআন হাদিস থেকে, জোরে কন ঠিক কি না? আর উমর ফারুক যে ওয়াজগুলো করেছেন সে ওয়াজ তার নিজের মধ্যে আছে না নাই? আমরা অনেক বক্তা ওয়াজ করি, ওই যে একজন ঘুম পাড়তেছে, বারোটার পরে এরকমই হয়, বাবা সিয়ারত বসতে যদি পড়ে যায় বিপদ। না না, ঘুম পারলে কিছু বলার বুদ্ধি নাই তো, বারোটার পর যে তারিখই পরিবর্তন হয়ে গেছে, বুঝতেছেন না? যে তারিখে দাওয়াত দিয়েছে এখন আর সে তারিখ নাই, যে তারিখে মাইকিং করছে এমন কি সে তারিখ আছে? তারিখই পরিবর্তন হয়ে গেছে, বুদ্ধি তো নাই, যে অবস্থায় আছেন কিছু কোনো শোনেন।
ওমর ফারুক কেমন বক্তা ছিলেন, শুধু ওয়াজ করেছেন আমল করেন নাই,
এমন বক্তা কি হযরত উমর ভাই? যে ওয়াজ করেছেন সে আমল তার মধ্যে আছে না নাই? আজকাল আমরা অনেক বক্তা ওয়াজ করি, আমল করি কি করি না অনেক শ্রোতারাও সেই খোঁজ জানে না,
কিন্তু ওমর ফারুক এমন বক্তা যে ওয়াজটা করেছেন তার ভিতরে সেটা আমল করে মানুষরে দেখাইছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর শুকরিয়া নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, হযরত উমর যখন ওয়াজ করতেছেন তার সামনের সাহাবীরা পাগলের মতন ওয়াজগুলো শুনতেছে,
কারণ বক্তা যদি আমলকারী হয় তার কথার মধ্যে তাসির আছে না নাই?
প্রত্যেকটা শ্রোতার কলিজার মধ্যে কথাগুলো ধাক্কা লাগবে, আর প্রত্যেকটা শ্রোতা আমল করার নিয়তে কথাগুলো শুনবে।
এতে বোঝা যায় বক্তার মধ্যে আমল আছে না নাই, যায় না? আপনার ওয়াজ শুনতে গেলেই বুঝতে পারবেন কোন বক্তার মধ্যে কি আছে, একটু চালাক হয়ে শোনা লাগবে। শ্রোতারা যদি চালাক হয় মাঝে মাঝে বক্তারাও বেসাইজ হয়, আমার জীবনে দেখছি। ওই শিবগঞ্জের পীরবে ওয়াজ করে ঘরের মধ্যে গেলাম, যাওয়ার সময় বললাম, ভাই আমি একটু রাতে রাতেই বিদায় চাই। বললো, হুজুর বিদায় কেন, আপনার বাড়ি তো বহু দূরে। আমি বললাম, বিদায় মানে যা দিবেন আমাকে দেন, এই টাকাগুলো পকেটের মধ্যে রাখি, আমি ঘুম পাড়বার চাই। আর যদি এখন বিদায় না করেন আপনারা ঘুম পাড়বেন, আমার ঘুম হবে না, শুধু মনে হবে ওয়া সাটলো কি সাটলো না, টাকা দেয় কি না দেয়, তো যা দিবেন দেন, আমি পকেটের মধ্যে রাখি, একটু ঘুম পাড়বার চাই। শ্রোতাগুলো বল কমিটির লোকেরা বললো হুজুর আমাদের এলাকায় এরকম সিস্টেম নাই। দেখি আমরা চিন্তা ভাবনা করি। এবার আমরা ঘরে গেলাম, কিছুক্ষণ পরে দেখি দরজায় ঠোকা মারছে, একটা লোক আইছে, দরজা খুলে দিলাম, দেখি হাবা গোবা। বললাম ভাইজান আপনি কমিটির লোক? কয় না হুজুর আমার বাড়ি বহু দূরে, আমি আপনার শ্রোতা ওয়া শুনতে আইছি কিন্তু বাড়িতে যাওয়ার মতন কেউ নাই। এখন আমি একলাই এত দূর কেমনে যাই, আমি একটা আপনার সঙ্গে থাকবার চাই। আমি বললাম বক্তা এবং শ্রোতা একসঙ্গে থাকা জায়েজ নাই, কারণ আপনি হইলাম নিচের মানুষ, আমি হইলাম টেজের মানুষ, আমি আসলাম সিয়ারে, আপনি আসলেন চটে, আমি ওয়াজ করেছি আর আপনি ওয়াজ শুনেছেন, আমরা দুইজন কি এক? কয় না, তাহলে আমার সঙ্গে কেমনে থাকবেন? হুজুর তাহলে আমি কি করবো হুজুর, বড় বিপদে পড়ছি। আমি বললাম ঠিক আছে, আইসেন যখন ওই যে নিচে পাটি পড়া আছে ওইখানে শুয়ে থাকেন। ওরে পাটি দেখাই আবার নিচে তোষক ওপরে ল্যাপ ঘুমাইয়ে গেলাম। একসময় ঘুম থেকে চেতন হয়ে দেখি আমার গাওয়াত ল্যাপ নাই, ভাবলাম ঘুমের ঠেলায় কি ল্যাপ পড়ছে। নিচের দিকে তাকায় দেখে ওবে এটা আর্ধেক তলে দিছে আর্ধেক ওপরে দিছে, চিন্তায় পড়ে গেলাম। আমি যখন ঘুমে অচেতন ওই সময় বেটা ল্যাপ নিছে, ও যখন আমার ল্যাপ কাইডা নিছে, এখন যদি ওর গাঁও থেকে ল্যাপ কাইডা নেই তাহলে মারামারি ছাড়া তো বুদ্ধি নাই। তো যাক, যা করছে করছে, আমার ব্যাগের মধ্যে চাদর ছিল আমি বার করে গায়ে দিলাম। ফজরের আজান দিলে লোকটা ল্যাপ তাও করে বলতেছে হুজুর আপনার ল্যাপ এখন আপনি নেন। আমি কইলাম এই মিয়াই আল ওলামা ওয়ারেস হাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তার সঙ্গে বেয়াদবি করছো তোমার ঈমান নষ্ট হবে। লোকটা বলতেছে আমার হবে আর আপনার হয়ে গেছে। আমি কইলাম আমার ঈমান নষ্ট হয়েছে মানে? বলে হুজুর আপনি ওয়াজ করলেন না, জুমর ফারুক মদিনা থেকে জেরুজালেমে যাচ্ছেন, যাওয়ার সময় উটের পিঠ থেকে নামে রাখালকে উঠের পিঠে উঠাইয়া দিলেন, তিনি রশি ধরে জেরুজালেমে গেলেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া। রাখালকে যদি উঠের পিঠে চড়াইয়া নিজে রশি ধরে যায়, আপনি কি উমরের চাইতেও বড় বক্তা হয়েছেন যা আপনার সঙ্গে আমার থাকা জায়েজ নাই? আপনারা টেজে কাজ করেন, ঘরের মধ্যে আরেক রকম হয়ে যান। আমি লোকমা দিছি হুজুর, আপনি যখন লাখ টাকা ঘুম পাড়েন শীতের ঠেলায় আমার ঘুম হয় না, ল্যাপ কাইডা নিছি, এখন যা হয়েছে হয়েছে। আমি জোর হাত করে বললাম ভাইজান তুমি আসল জায়গায় হাত মারছো ভাই, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। ওই শ্রোতাটা চালাক, জোরে কন কি শ্রোতা চালাক, বক্তার শুধু ওয়াজ শুনে নাই ঘরের মধ্যে বক্তারে সাইজ করছে। আপনারা যদি এরকম চালাক হতে পারেন তাহলে আমলিয়াত বক্তাকে টেজের উপরে পাবেন, জোরে কন ঠিক কি না? শ্রোতাদের চালাক হওয়া লাগবে, খালি সারা জীবন বোকা হইয়া ওয়াজ শুনলে হবে না। শ্রোতারা যদি বোকা থাকে বক্তারা বেসাইজ হয়ে যায়, মুসল্লিরা যদি বোকা হয় ইমাম যেমন বেসাইজ হয়ে যায়, সেরকম শ্রোতাদের চালাক হওয়ার দরকার আছে না নাই? ওমার ফারুক যখন ওয়াজ করেন পাগলের মতন সমস্ত সাহাবীরা ওয়াজ শুনতেছেন, এমন সময় মসজিদ নববীর ভিতরে একটা বেদুইন সাহাবি ঢুকতেছে। সমস্ত শ্রোতাকে একসঙ্গে ঢুকতে পারে, দুই একটা পরে আসে না, একটা বেদুইন সাহাবি মসজিদ নববীর ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদে যখন কোনো বান্দা ঢুকতে চায় নিজের ইচ্ছা মতো ঢোকা হবে না, ঢোকার সময় ডান পায়ে ঢুকতে হবে, জোরে কন ঠিক কি না? আপনি যদি মনে করেন আমার ইচ্ছায় আল্লাহর ঘরে ঢুকবো এটা চলবে না, ঢোকার সময় তরিকা হলো ডান পায়ে ঢুকতে হবে আর জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। ডান পা দিয়ে এই দোয়া পড়তে পড়তে কেউ যদি আল্লাহর ঘর মসজিদে একবার ঢুইকা যায়, ওইটা শুধু আল্লাহর ঘর থাকবে না, ওইটা যেন আল্লাহ রহমতের কোল হইয়া যায়। আল্লাহ রহমতের কোলে শান্তি আছে না নাই? ছোট বাচ্চা যখন কান্দে খালা যায় যদি কোলে নেয় কান্দন থামে না বাড়ে, চাষি যায় যদি নেয় কান্দন বেড়ে যায়। তোমরা যতই কোলে নেও সন্তান কান্দন থামাবে না। মা দরদি দৌড়ে গিয়া কোলে নিয়ে যখন বুকের সঙ্গে মুখ ঠেকায় দেয় সঙ্গে সঙ্গে সন্তানের কান্না থেমে যায়।
আল্লাহর ইমাম গাজ্জালি বলেন মায়ের কোলে সন্তান যেমন শান্তি পায় তার চাইতে কোটি কোটি গুণ শান্তি একজন মুসল্লি আল্লাহর ঘর মসজিদে পায়। অথচ সেই মসজিদে আমরা অনেক মুসল্লি শান্তি পাই না। জুমার দিনে দেখবেন ইমাম সাহেব একটু ওয়াজ করবে, খুতবা দিবে, সামনে দিকে তাকায় দেখে মুসল্লিরা তিন দল, কয় দল? এক দল গালে হাত দেওয়া আছে, আর এক দল হাঁটুর মধ্যে কাল্লা মারছে, আর এক দল সামনে কাতারে বসে খালি
এরকম করতেছে, এরকম আছে না নাই? ইমাম কয় সর্বনাশ, যে হারে মুসল্লির সাইজ আমি কি ওয়াজ করব? কারণ শ্রোতার সাইজ দেখে তো বক্তার ওয়াজ। এ সময় আপনারা যদি ঘুমটুম পাড়েন, চোখ যদি এরকম করেন, তো আমার ওয়াজ শেষ। শ্রোতা দেখে বক্তার ওয়াজ হয় না? তো ইমাম সাহেব দেখতেছে কি ওয়াজ করব, মুসল্লির সব ব্যাসাইজ, রাগ করে বলতেছে ও মুসল্লি ভাই, মসজিদে আইসা এরকম ঘুমটুম পাড়া জায়েজ নাই, একটু চেতন থাকেন, আমার ওয়াজটা শোনেন। এক মুসল্লি খাড়া হয়ে বলতেছে হুজুর আপনি নামাজ পড়ে 1000 টাকা মাস পান, আপনার পিছনে নামাজ পড়ে আমরা 1 টাকাও পাই না। কমিটির উচিত হলো ইমামকে যদি 1000 টাকা মাস দেয়, মুসল্লিকে অন্তত 200 টাকা মাস দেওয়া দরকার। খালি ইমামের বেতন, মুসল্লির বেতন নাই। এই জন্য আপনার ইচ্ছা মতো আপনি ওয়াজ করেন, আমাকে ইচ্ছা মতো আমরা তাই ইচ্ছে তাই করি। ইমাম কয় আসল জায়গা হাত মারছে রে। এই জন্যই মমতাজ পাগলি কি কয় জানেন? মমতাজ পাগলি,
ইমামেরা নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে না, কাল হাসরে কি জবাব দিবা ওরে ইমামের কারখানা। ইমামেরা নামাজ পড়ায় নিজে নামাজ পড়ে না,
কি মারফতের পেঁয়াজ মারছে মমতাজ, কে মারছে? হায় হায় হায়, সব ইমামক ধরছে। এরা নাকি খালি নামাজ পড়ায়, নামাজ পড়ে না।
কে রে ইমাম, সারা জীবন নামাজ কাজা করলি, খালি নামাজ পড়াইলি, পড়বি কতদিন? রে আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শোনা লাগবে যে কথা বলতে চাই। ইমাম সাহেব যখন মুসল্লির মুখ থেকে এমন কথা শুনেছে, আর কিছু বলার উপায় আছে?
ইমাম দেখতেছে এই মুসল্লি করুক আর ওয়াজ শোনানো যাবে না, এরা ব্যাসাইজ হয়েছে। ধরে কোন কি সাইজ? তখন বলতেছে বাবা ওই যে মসজিদের কোনায় একটা বুড়া মানুষ বসে বসে নামাজ পড়তো, এই বুড়াটা আসে নাই কেন, তার কি অসুখ করছে? এক মুসল্লি বলে কি যে কোন হুজুর, ওই বুড়া কোদাল দিয়ে জমির আল কাটতিছে।
হায় সর্বনাশ, যে মানুষ বৈশা বৈশা নামাজ পড়ে সে মানুষ কোদাল দিয়ে কোনোদিন জমির আল কাটতে পারে? কয় বিশ্বাস না হলে নামাজ শেষ করে খবর নেন। ইমাম নামাজ শেষ করে মুরব্বির বাড়ির যা ডাক দিয়েছে, চাষমিয়া বাড়িতে আছেন? বাড়ির চাষি বলতেছে তোমার চাষা এখনো জমিতে আছে, জমির জায় দেখে সত্যিই বুড়া কোদাল দিয়ে জমির আল কাটতেছে। আল কাটা বোঝেন না? ইমাম বলতেছে মুরব্বি আজকে না জুমার দিন, জুমার নামাজের আজান হলো ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউইলা জিক্রিল্লাহ। জুমার নামাজের আজান দিলে দুনিয়ার সমস্ত কাজকাম করা জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? তো জুমার নামাজ হয়ে গেল, আপনি জমির আল কাটতেছেন কেন?
বলে বাবা ইমাম খালি তো নামাজ পড়ে খাও, তুমি তো আমাকে খোঁজ লিবা না, এই দেখো জমির সমস্ত আশেপাশে জমির আল কাটছে, আমার জমিটা ঘাসে ভরা, এই জন্য আল কাটতেছি, আল্লাহ যদি চায় সামনে জুম্মায় নামাজ পড়ব। বলে আপনি মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন, খাড়া হয়ে কোদাল দিয়ে জমির আল কেমনে কাটেন? বলে বাবা মসজিদে গেলে আমি গাওয়াত বল পাই না বাবা,
কিন্তু কাজে কামে বল পাই। মুরব্বি কি কয়, মসজিদে গেলে কি পায় না? নামাজে বল পায় না, কাজ কামত বল পায়।
ইমাম বলতেছে মুরব্বি আপনার মধ্যে ভূত ঢুকিছে, ভূত।
যেদিন আপনি মরে যাবেন সেই দিনে বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি হয়। মুরব্বি চোখের পানি বের করে বলে বাবা এমন কথা বলো না, আমার 4টা ছেলে আছে, আমি যদি মরে যাই ওরা এতিম হয়ে যাবে, ওদের সুখের জন্য আমি একটু দুনিয়ার কাজকাম করি, আমি মরে গেলেও যেন আমার সন্তানেরা সুখে শান্তিতে থাকতে পারে। ইমাম রাগ করে কয় মুরব্বি যেদিন আপনি মরে যাবেন সেদিন বুঝতে পারবেন আপনার ছেলেরা আপনার আপন কেউ নয়। মুরব্বি বলে বাবা মরলে আবার বুঝবো কেমনে, মরলে কি আর বোঝা যায়? কি কন মরলে বোঝা যায়?
মুরব্বি বলতেছে মরলে বুঝবো কেমনে? ইমাম বলতে না শোল মরা না, আমি আপনারে শিখাইয়ে দিলাম ঠিক এইভাবে মরার অভিনয় করেন, কারণ দুনিয়াতে সব জায়গায় অভিনয় চলতেছে। চলতেছে কি চলতেছে না?
ওয়াজেরও কিন্তু অভিনয় হচ্ছে, হচ্ছে না? হুজুর বক্তা রাসুলের না খাওয়ার ওয়াজ করছে, হুজুরের পেটে পাথর দেখাইছে, শ্রোতারাও কানছে, বক্তাও কানছে, কি কান্দার একটা মহড়া হয়ে গেল। ঘরের মধ্যে যায় দেখে বক্তা দুই তরকারি, কয় তরকারি? মুখ টেপা মাছ। কেরে এটা কি কয় গোস্ত? এটা কয় মাছ? ছোট মাছ নাই?
হাই ছোট মাছ নাই?
কমিটির লোকেরা কয় হাই সর্বনাশ, যে বক্তা রাসুলের পেটে পাথর বান্ধা দেখালো সেই বক্তা ঘরের মধ্যে এসে ফেরাউন হয়ে গেল, টেজে একরকম ঘরের মধ্যে আর একরকম,
আছে না নাই?
আমি নিজে বক্তা, নিজের কথাটাই বলি ভাই, কু আনফুসাকুম, আগে আমারই বাঁচা লাগবে। ঢাকায় যাই যদি ওয়াজ করি, তোমরা নামাজ না পড়লে একটা মানুষও নামাজ পড়তেছে না, নামাজ পড়ো বাবা। বলে হুজুর বাড়ি কোন জায়গায়? আমি বললাম বগুড়ার। বগুড়া সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না, আগে বগুড়া তো ওয়াজ করেন।
নিজের জেলাটাকে ওয়াজ করেন, ঢাকার পরেই করেন।
নিজের বগুড়ায় এসে ওয়াজ করতেছি, তোমরা নামাজি না হলে ঢাকার লোকের আমার নামাজের ওয়াজ শুনতেছে না। কয় হুজুর বাড়ি কোন থানায়? কাহালু থানায়। সব লোক নামাজ পড়ে, তা তো পড়ে না, তো নিজের থানাটাকে ওয়াজ করেন। নিজের থানায় বলতেছি তোমরা যদি নামাজি না হও বাহিরে আমার ওয়াজ চলতেছে না। কয় হুজুর বাড়ি কোন গ্রামে? আমি কইলাম লোকনাথ পাড়া। আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে, তা তো পড়ে না, তো নিজের পাড়াটাকে ওয়াজ করেন। পাড়া এসে বলতেছি তোমরা নামাজি না হলে আমার ওয়াজ কিন্তু বাহিরে চলতেছে না। বলে হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? এলাম তা তো পড়ে, তো বাড়ি আগে ঠিক করেন, পাড়া পরে, আগে বাড়ি। বাড়ির সবাই ডাকে বলতেছে এই তোমরা যদি নামাজি না হও আমার ওয়াজ কিন্তু আসল হয়ে যাবে, সবাই নামাজ পড়ো নামাজ পড়ো। আমার বাপ মুসকে হাসি দিয়ে কয় মাঝে মধ্যে তুই তো ফজর পড়িস না, খালি ওয়াজ করে খাস, আমি তো চিনি না, আসল জায়গাত হাত মারছে বক্তারে। নিজে যদি নামাজি না হও যতই নামাজের ওয়াজ মারো কোনোদিন কি নামাজ পড়বে কেউ? কু আনফুসাকুম, আগে নিজে ভালো হওয়া লাগবে, তারপরে মানুষে ভালের দাওয়াত দেওয়া যায়। আল্লাহ বলেছেন অমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বলতেছে মুরব্বি একটু মরার অভিনয় করেন, আপনার চারটা ছেলে আপনার সঙ্গে কেমন ব্যবহার করে নিজের চোখে একটু দেখেন। মুরব্বি বাড়ি গেছে সন্ধ্যাবেলায়, সকাল হইয়া যায়, ঘরের দরজা খুলতেছে না। বড় ছেলে দরজায় ডাকতেছে, ও বাবা পূর্ব দিকে সূর্য উদয় হলো, আজকে আপনি কেন দরজা খুলতেছেন না? সমান তারে বড় ছেলে ডাকে, বাবা যখন দরজা খোলে না জোরে ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুইকে দেখে বাবা ওড়ে তামানে চাদরে ঘুমায়া আছে, বাবার পা নড়াইতেছে, বাবা কথা বলে না। ছেলের বিশ্বাস হলো যে বাবাকে কোনোদিন ডাকা লাগে না, আজকে শুধু ডাকলাম না, দরজা ধাক্কা দিয়া দরজা খুলে বাবার পা নড়াইলাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো আমার মরে গেছে। কি হয়েছে ভাই? ওরা কয়টা মরা দেখছে কয়জন? জোরে সরে আজান দিস আর ঘরের বাহির থাকিস না, বাবা আমাকে রে মরে গেছে। তিন ভাই দৌড়ে আইছে এখন ঘরের মধ্যে চারজন। ছোট ছেলে বলতেছে, ও বড় ভাই যান, ও বড় ভাই যান, এই বুড়ার বেটা মরছে মরছে কিন্তু গণ্ডগোল লাগা দিয়া মরছে। বড় ভাই কয় কিসের গণ্ডগোল? ভাই যান তুমি কি জানো না, জমি কিনা লাগতো 40 বিঘা, আমরা 10 বিঘা করে পাইতাম, কিন্তু বুড়ার বেটা 39 বিঘা জমি কিনে দিয়াই মরে গেল। কে বুড়া মরবো, মর জমি 8 বিঘা কিনে দিয়াই মর, আমরা 10 বিঘা করে পাইতাম কোনো গণ্ডগোল হতো না। আর এক ভাই বলতেছে, শুধু ঘরের দিক দিয়ে গণ্ডগোল লাগাইনি এই বুড়া, শুধু জমির দিক দিয়ে গণ্ডগোল লাগাইনি এই বুড়া, ঘরের দিক দিয়েও লাগাইছে। ঘর বানান লাগতো 8টা 2টা করে পাইতাম, কিন্তু বুড়ার বেটা ঘর বানাইছে 7টা। কে বুড়া মরবো, মর ঘর আর একটা তৈরি করে দিয়াই মর। বড় ছেলে বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না ঘরও পাওয়া যাবে না, যে ঘরে বুড়ার বেটা বসছে এই ঘর তোমরা কার ভাগে দিবা? তিন ভাই বলতেছে, আপনি যখন বড় তাহলে আপনার ভাগেই তো আমরা এই ঘর দিবার চাই। বড় ছেলে বলতেছে, আমার ভাগে এই ঘর যদি তোমরা দিবার চাও তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না, ঘর আমার দোসংজ্ঞা হয়ে যাচ্ছে। বুড়া কি মরছে? মরার অভিনয় করে সব শুনতেছে। এবার চাদর টান দিয়ে দেখি বুড়া মরছে মরছে কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে বেসাইজ হয়ে মরে আছে। ছোট ছেলে বলতেছে, ভাই যান জীবনে কত মরা দেখলাম, এরকম ভেটকির মরা তো কোনোদিন দেখিনি রে ভাই, ঘরের দরজা আটো সাঁটো, এই দরজা দিয়া তো লাশ বের করা যায় না, দরজা কাটা লাগবে না হয় দরজা ভাঙ্গা লাগবে। আর এক ভাই কয়, তুই তো দরজার দাম জানিস না, 800,000-এর কমে কোনো দরজা বাজারে পাওয়া যায় না, এ দরজা কাটবো না এ দরজা ভাঙবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করব, কারণ মরার আগে দরজা দেখা মরা উচিত ছিল। কি দেখা মরা উচিত ছিল? আটো দরজার বুড়া ওসার হয়ে বলো আই। এখন চার ভাই এক দল, চার ভাই কয় দল? আর কোনো দলাদলি নাই, কেউ দরজা ভাঙবে না, সবাই বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করবে। চার ভাই যখন বুড়ার দিকে আসতেছে, বুড়া মনে মনে কয়, আল্লাহ মানুষ যখন আসল মরে তখন আজরাইল দেখে একটা, আর আমি মরার অভিনয় করে আজরাইল দেখতেছি চারটা। এ আজরাইল তো তুমি পাঠাওনি, এ আজরাইল তো আমার বাড়িতেই তৈরি হয়েছে, এখনো যদি আমি মরার ভান করে থাকি এ আজরাইলগুলো তো আমারে ছাড়বে না,
আর অভিনয় চলবে না, জোরে সোর একটা চাঁড়া মারা লাগবে, জোরে কম কি মারা লাগবে। মুরব্বীর হাতটা এরকম ছিল, যদি এভাবে ঘুরাই বলেন তো চার চল ঘরের মধ্যে থাকবে না, দৌড় মারবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জাগাম পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
চার ছেলে যে কর্মসূচি নিছিল এটা ন্যায় না অন্যায়? এখন গাওয়াত কি আর বল আছে, চারজন চারদিকে দৌড় মারছে আর বুড়ে গেছে ইমামের কাছে, হুজুর আপনি যা কইছেন তাই ঠিক।
ছেলেদের ঝোঁকের জন্য জুমার নামাজ বাদ দিয়ে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে জমির আল কাটছি, হুজুর আপনি যা কইছেন সব ঠিক, ওরা আমার আপন কেউ না।
ইমাম বলতেছে এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি।
মানুষরে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, সেদিন আমাদের সামনে আসে না নাই? সেই দিনকে সামনে নিয়ে আজকের ওয়াজ শুনতে হবে ভাই। ওমর ফারুক যখন ওয়াজ করতেছেন, সাহাবিরা যখন পাগলের মতন ওয়াজ শুনতেছেন, এমন সময় একজন বেদুইন সাহাবি, জোরে কন কি সাহাবি, মসজিদ নববীর ভিতরে ডান পা দিয়া এই দোয়াটা পড়ে ঢুকেই দেখে ওমর ফারুক ওয়াজ করতেছে আর সাহাবিরা পাগলের মতো শুনতেছে, খুশি হয়ে জোরে সোরে একটা সালাম দিছে। কি দিছে? আসসালামু আলাইকুম ইয়া সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর নবীর সাহাবি, তোমাদের সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক।
আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু একটা সাহাবিও সালামের উত্তর দিচ্ছে না। বেদুইন সাহাবি ভাবলো সালাম দেওয়া হলো সুন্নাত, আর উত্তর দেওয়াটা কি ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি?
সব ইবাদতের মধ্যে ওয়াজিবের দাম বেশি হলেও সালামের ক্ষেত্রে সুন্নতের দাম বেশি,
ঠিক না? কারণ কেউ যদি সালাম দেয় 90টা নেকি পায়, আর কেউ যদি ওয়ালাইকুম সালাম ওয়াজিব আদায় করে নেকি করায়, তাহলে যার সওয়াব বেশি তার দাম বেশি না? সালামের ক্ষেত্রে কার দাম বেশি?
সুন্নতের দাম বেশি। আজকে আমি এখানে এসে সুন্নত আদায় করে 90টা নেকি পাইছি, আর আপনার ওয়াজিব আদায় করে নেকি কয়টা?
আপনার আমার চাইতে বেশি না কম? এখন যদি সমান হবার চান কিছু করার আছে নাই? জোরে সোরে একটা দেন,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন সমান হলো, লেভেলটা ঠিক হলো, আপনারাও 100 আমিও 100। কি ভাই, লেভেল ঠিক না হলে মানানসই হয় না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেদুইন সাহাবি সালাম দিছে আর সমস্ত সাহাবীরা বসে আছে, ওমর ফারুক ওয়াজ করতেছে। সাহাবি মনে মনে ভাবতেছে আমি গরিব মানুষ বলে আমার সালাম কেদের সয়েজ হলো না, জোরে সোরে আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবীরা বসে আছে, কেউ উত্তর দেয় না, ওমর ফারুক ওয়াজ ছাড়তেছে না।
বেদুইন সাহাবি ভাবতেছে এরা কি কানে কম শুনতেছে নাকি, এবার সালামও দেব হাতের একটা ইশারাও মারব। সালাম দেওয়ার বহু প্রসেস আছে, আছে না নাই? দেখবেন ভোটের সময় নেতারা কিন্তু সব মানুষকে সালাম দেয়,
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই, যে ভোট হয়ে নেতা হয়ে যায় তখন কোন লোক যদি সালাম দেয়
খালি মাথা ঝোঁকায় সামনে যায়, ওয়ালাইকুম কর টাইম নাই। এক নেতার আমি কইছিলাম এখন যে খালি মাথা ঝোঁকান, আগে সালাম বহু দিছি এখন আর লেওয়া যাবে না, মাথা ঝোঁকায় সব সত্য। আমাদের এলাকার এক নেতা, এটা চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াইছিল, ও ভোটের আগে ওরা সাথী আমারে কইছে, হুজুর আমার এই চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজ চারবার পড়ছে। আমি কইলাম চারবার কেন? কয় যেখানে লোক দেখে সেখানেই বলে বাবা, আগে নামাজ তারপরে কথা। 10টা লোক দেখলি যায় নামাজ বিজায় নামাজ পড়ে, ভাই আগে নামাজ পড়ে নিলাম এখন আপনাদের কাছে দোয়া চাই, আবার যায় দেখে 10 জন লোক আবার নামাজ পড়ে আবার দোয়া চাই। তা আমি কইলাম এত নামাজ পড়তেছেন চেয়ারম্যান সাহেব? কই এখন পড়ে নেই, এরকম আপনাদের এলাকাত নাই, অনেক জায়গাতে আছে, আছে না নাই?
সালাম দেওয়ার একটা নিয়ম আছে। এবার বেদুইন সাহাবি সালাম দেওয়ার জন্য হাত উঠাইছে, সাহাবিদের মাঝখান থেকে একজন নাম হলো ওসমান গনি, জোরে কর নাম কি, দাঁড়িয়ে বলতেছে এই মিয়া এই
তুমি হুঁশ পাও না, যেখানে উমর ফারুকের মতন বক্তা ওয়াজ করে আর সাহাবিদের মতো মানুষ যেখানে বসে বসে ওয়াজ শোনে সেইটা রহমতের সাগর হয়ে যায়, সেখানে এক পিয়ালা রহমতের কোনো দরকার নাই।